বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলে দর্শক, উপস্থিত হয়েছি প্রোগ্রাম বিশেষ কিছু তথ্যাবলী নিয়ে। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের এই প্রোগ্রাম থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে এই অনুষ্ঠানের চারটি সেগমেন্ট থাকে, ইনশাআল্লাহ সেগুলো আমি আপনাদেরকে আবারও শুনিয়ে দেবো। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করে নেই আল্লাহ পাকের রেজামন্দি এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজামন্দি হাসিলের জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখব, যা শিক্ষণীয় বিষয় আসবে তার উপর ভরপুর আমল করার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত। হযরত সাইয়্যিদুনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাবতীয় দোয়া বাদ দিয়ে আমি আমার সম্পূর্ণ সময় শুধুমাত্র আপনার প্রতি দরুদ শরীফ পাঠিয়ে ব্যয় করব। সরকার মদিনা রাহিয়াত কলবসিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তা তোমার চিন্তাভাবনা দূর করতে যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা করা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আমাদের চারটি সেগমেন্ট। প্রথম সেগমেন্ট হচ্ছে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামের জীবনী, দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে স্বাস্থ্যের পরামর্শ হেলথ টিপ, এবং তৃতীয় সেগমেন্ট হচ্ছে কিতাবের বিবরণী, চতুর্থ সেগমেন্ট হচ্ছে আচরণ বিষয়ক দক্ষতা। আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামের জীবনী।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
দর্শক, টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট এ প্রফেট হু ওয়াজ ভেরি বিউটিফুল, হ্যাভিং এ মেলোডিয়াস ভয়েস অ্যান্ড ব্লেসড উইথ এ হিউজ এম্পায়ার। জি হ্যাঁ, যে নবী সম্পর্কে আজকে আমরা জানবো, ওনার একে তো উনি নবী ছিলেন এবং দ্বিতীয়ত হচ্ছে উনি অনেক বেশি সুন্দর ছিলেন, এবং ওনাকে আল্লাহ তাআলা এমন আওয়াজ দান করেছেন, এমন আওয়াজ দিয়েছেন, এমন কণ্ঠস্বর দিয়েছেন যে কণ্ঠস্বরের পাগল শুধু মানুষ নয় বরং আল্লাহ তাআলার অন্যান্য জীব, অন্যান্য সৃষ্টিরাও ছিল, এবং ওনার কাছে অনেক বড় সাম্রাজ্য ছিল। ইমাম আউজাই রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যত সুন্দর আওয়াজ হযরত দাউদ আলা নবীনা আলাইহি সালাতু সালামকে দেয়া হয়েছে তা অন্য কাউকে দেয়া হয়নি। হযরত দাউদ আলা নবীনা আলাইহি সালাতু সালাম, আমরা জানি ইনার পুত্র হচ্ছে হযরত সুলাইমান আলা নবীনা আলাইহি সালাতু সালাম। হযরত দাউদ আলা নবীনা আলাইহি সালাতু সালাম তার ফ্যামিলি মেম্বারকে, ফ্যামিলির মধ্যে যারা থাকতো স্ত্রী সন্তান, তো ইনাদেরকে মশগুলে ইবাদত রাখতেন, অর্থাৎ সদা সর্বদা ইবাদতের মধ্যে রাখতেন। একটি রিবায়াত ওনার সম্পর্কে এভাবে এসেছে, হযরত সাবিত বুনানি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরত দাউদ আলা নবীনা আলাইহি সালাতু সালাম নিজের পরিবার পরিজনের জন্য রাত এবং দিন ইবাদত করার জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন। রাত ও দিনে এমন কোনো সময় থাকতো না যাতে পরিবারের কেউ না কেউ ইবাদতে, অর্থাৎ ইবাদত আদায়ে মশগুল থাকতেন না। অর্থাৎ উনি প্রত্যেককে নামাজের একটি শিডিউল করে দিয়েছেন, ইবাদতের একটি শিডিউল করেছেন। তো এমন শিডিউল করেছেন, কেউ যদি কখন ওনার বাসায় যেত, ওনার ঘরে যেত, তাহলে কোনো না কোনো সদস্য ইবাদতের মধ্যে মশগুল দেখা যেত। এটা হচ্ছে ওনার একটি খুসুসিয়াত। তো কোরআনে পাকের একটি আমরা আয়াতে মোবারকা শুনি, সূরা তাহরিমের আয়াত নাম্বার 6 এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুটি ইমান থেকে অনুবাদ, হে ইমানদারগণ, নিজেদেরকে ও নিজেদের পরিবারবর্গকে ওই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর। তো আমাদের উচিত যে আমরা যারা নিজেরা নেকির পথে চলার চেষ্টা করি, যদি না চলি তাহলে তো প্রথমত নিজেকে সংশোধন করি যে কিভাবে আমি আখিরাতের প্রস্তুতি গ্রহণ করব, কিভাবে নেক হব, কিভাবে বদ আমল থেকে নিজেকে হিফাজত করব। যদি এই মন মাইন্ড আমাদের চলে আসে, এখন আমাদের উচিত হচ্ছে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর অর্থই হচ্ছে যে আমি যাতে আমার পরিবারবর্গকে নামাজের দাওয়াত দেই, তাদেরকে তিলাওয়াতের দাওয়াত দেয়, তাদেরকে নেকির কাজ করার দাওয়াত দেয়। অর্থাৎ মোট কথা হচ্ছে আমার পরিবারবর্গকেও আমি যেভাবে চলার চেষ্টা করছি দিনের পথে, তাদেরকেও দিনের পথে চলার জন্য নেকির দাওয়াত দেয়া। আর এজন্য খুবই সুন্দর একটি মাধ্যম হচ্ছে আমাদের দাওয়াত ইসলামীর মহলে 12 দিনী কাজের মধ্যে একটি দিনী কাজ হচ্ছে ঘর দরস। জি হ্যাঁ, যে ব্যক্তি ঘরের মধ্যে দরস দিবে তার ঘরের যে একটি মহল, যে এনভায়রনমেন্ট, সেটা পরিবর্তন হওয়া শুরু করবে। দেখবেন আস্তে আস্তে যদি বেনামাজি থাকে তাহলে নামাজি হওয়া শুরু করবে। আচ্ছা, দাউদ আলা নবী আলাইহি সালাতু সালামের শারীরিক সৌন্দর্যতার সাথে সাথে আমি শুরুতেই বলেছি যে ওনার আওয়াজ খুবই সুমিষ্ট ছিল। বর্ণিত আছে তিনি যখন সুউচ্চ স্বরে জাবুর শরীফ, এটা আল্লাহ পাকের একটি কিতাব, জাবুর শরীফ পাঠ করতেন, তার আওয়াজ অন্তত 40 ক্রোশ পর্যন্ত পৌঁছে যেত। যখন কোনো পাহাড়ি এলাকায়, পাহাড়ি এলাকায় বলতে যেখানে পাহাড় আছে, বন জঙ্গল আছে, তো এমন পাহাড়ি এলাকার নিকট মধুর কণ্ঠে জাবুর শরীফ পাঠ করতেন, তখন তার সুললিত কণ্ঠস্বরের মাধুর্যে পার্বত্য ও বন্য এলাকার সকল জীবজন্তু মুগ্ধ হয়ে তা শুনতে থাকত। নদীর তীরে যখন পাঠ করতেন, আমরা তো শুনেছি পাহাড়ে যখন তিলাওয়াত করতেন বা এই কিতাবটি পাঠ করতেন, তখন ওইখানকার জীবজন্তুরা ওনার কাছে ভিড় জমাত। যখন নদীর তীরে উনি জাবুর শরীফ পাঠ করতেন, তখন সমুদ্রের মাছ ও জলচর জীব, অর্থাৎ যেগুলো জলের মধ্যে থাকে, পানির মধ্যে থাকে, এমন জলচর জীব কিনারায় এসে যেত ও তার মধুর কণ্ঠে জাবুর শরীফের পাঠ উপভোগ করত। তাদের কোনো কিছুর খেয়াল থাকতো না, অর্থাৎ এই মৎস্যগুলো, এই মাছগুলো, এই নদীর যে জীবগুলো ছিল এগুলো এমন মুগ্ধ হয়ে যেত, এমন পাগল পারা হয়ে যেত যে তাদের আর কোনো কিছুর খেয়াল থাকতো না। অর্থাৎ তার আশেপাশে কি হচ্ছে, কে কে তার আশেপাশে আসছে, এগুলোর কোনো খেয়াল হতো না। বলা হচ্ছে যে তীরে সমবেত কেউ ওগুলোকে যখন স্পর্শ করত বা তুলে নিত, তখন তারা নড়াচড়াও করতো না। অর্থাৎ যখন মাছগুলো তীরে এসে হযরত দাউদ আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসালামের সেই জাবুর শরীফের তিলাওয়াত শুনত, তখন মাছগুলো শুনেই থাকতো। তো সেখানে যদি কোনো লোক এসে সেগুলোকে তুলেও নেয়, তখনও তাদের কোনো খবর থাকতো না, তাদের ধ্যান শুধু ওই ওদিকেই থাকতো যেটা জাবুর শরীফ পাঠ করা হচ্ছে। এমনও বর্ণনার মধ্যে এসেছে যে তারা তাদের যে খাবার আহার, অর্থাৎ খাবার যে তাদের প্রয়োজন, এটা পর্যন্ত তারা ভুলে যেত। অনেক মাছ, অনেক জলচর জীব তো এই খাবারের অভাবে মারা যেত। ইমাম গাজ্জালি আলাইহি রাহমাতুর রহমান বর্ণনা করেন, দাউদ আলা নবীনা আলাইহি সালাতু সালাম মওত ও কিয়ামতের কথা শুনলে কান্না করতেন। জি হ্যাঁ, যখন মৃত্যুর কথা ওনার সামনে আলোচনা করা হতো, যখন কেউ কিয়ামতের কথা বর্ণনা করত, তখন ওনার আল্লাহ তাআলার ভয়ে কান্না চলে আসত। কিন্তু উনি একজন নবী ছিলেন, দেখুন কেমন ওনাদের তাকওয়া, কেমন পরহেজগারিতা, কেমন আল্লাহ পাকের প্রতি ভয়। আল্লাহ পাকের জাহান্নামের কথা, মৃত্যুর কথা, কিয়ামতের কথা যখন শুনতেন, তখন তাদের চোখ দিয়ে অশ্রু বয়ে যেত। কিন্তু আমরা গুনাহগারদের সর্দার হওয়া সত্ত্বেও আমাদের এই অনুভূতিটুকু নেই যে আমরা কোন পথে চলছি বা আমাদের আল্লাহ পাকের ভয় কেমন হওয়া উচিত, গুনাহ যে করেছি এগুলোর অনুশোচনা কেমন হওয়া উচিত, এদিকে আমাদের কোনো খেয়াল নেই। কিন্তু দাউদ আলা নবীন আলহি সালাম আল্লাহ তালার ভয়ে কান্না করতেন। আর যখন রহমতে ইলাহি, অর্থাৎ আমার আল্লাহ পাকের, রবের রহমত সম্পর্কে শুনতেন, তখন উনি পূর্বের অবস্থায় ফিরে আসতেন। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে লোকজন যখন হঠাৎ হযরত দাউদ আলা নবীন ওয়া আলিহি সাল্লাতু ওয়াসাল্লামকে দেখতেন, তখন বলতেন, আপনি কি অসুস্থ, আপনাকে অসুস্থ মনে হচ্ছে কেন? তো আসলে অসুস্থ ছিলেন না। তো উনি ওনার যে অবস্থা, অর্থাৎ অসুস্থ অসুস্থ ভাব, এই অসুস্থতার ভাব ওনার মধ্যে প্রকাশ পেত যখন ওনার মধ্যে খৌফে খোদা তৈরি হয়ে যেত। অর্থাৎ আল্লাহ তাআলার ভয় যখন ওনার অন্তরে বসে যেত, যখন ওনার খেয়ালে আসতো, ওনার পুরো শারীরিক অবস্থা চেঞ্জ হয়ে যেত আর ওনাকে অসুস্থ মনে হতো। হযরত দাউদ আলা নবীন আলাইহি সালাতু সালামের মধ্যে অনেক বিনয়ী ছিল, তিনি অনেক মডেস্টি ছিলেন, অনেক বিনয়ী ছিলেন। সূরা সাদের 17:17 আয়াতে ইরশাদ হচ্ছে, কনসুল ইমান থেকে অনুবাদ, এবং নিয়ামত সমূহের অধিকারী আমার বান্দা দাউদকে স্মরণ করুন, নিশ্চয়ই সে বড়ই প্রত্যাবর্তনকারী। জি হ্যাঁ, একটি ঘটনা আপনাদের সামনে পেশ করছি। হযরত দাউদ আলা নবীন আলাইহি সালাতু সালাম যখন ওনার রাজত্ব থেকে রাতে ঘর থেকে বের হতেন, যখন ঘর থেকে বের হতেন, তখন উনি ওনার যেহেতু উনি ওখানকার বাচ্চা ছিলেন, ওই সাম্রাজ্যের বাদশা ছিলেন, তিনি রাতে বের হতেন নিজের গেট আপকে চেঞ্জ করে, যাতে কেউ তাকে চিনতে না পারে। তো উনি যখন বের হতেন রাতের মধ্যে, তো রাতে রাস্তার মধ্যে চলার সময় যখন কাউকে দেখতেন, তখন তাকে জিজ্ঞাসা করতেন, আপনি কি দাউদকে চিনেন? তখন তারা বলতো, জি হ্যাঁ চিনি। তো উনি জিজ্ঞেস করতো যে তিনি কেমন, কেমন মানুষ? তো তখন লোক ওনাকে বলতো, যাকে জিজ্ঞেস করতো তিনি বলতো যে না, তিনি খুবই ভালো মানুষ, খুবই নেক মানুষ, অর্থাৎ ভালো দিকে ইশারা সবাই দিত। তো যখনই উনি এভাবে একজন দুইজন তিনজন জিজ্ঞেস করতো, সবাই দাউদের ব্যাপারে ভালো রিপোর্ট দিত। তো এক সময় হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু সালাম, অর্থাৎ আল্লাহ পাকের ফেরেশতা, মানুষের ছদ্মবেশে আসলেন, এসে তার সামনে প্রকাশ হলেন। এখন হযরত দাউদ আলাইহিস সালাম তাকেও জিজ্ঞেস করলো যে আপনি কি দাউদকে চিনেন, তিনি কেমন মানুষ? তখন ওই ফেরেশতা বলল, দাউদ তো ভালো, কিন্তু একটা অভ্যাস যদি তার মধ্যে না থাকতো তাহলে সে আরো বেশি উত্তম হয়ে যেত। আসলে তো রাসূলরা বা নবীরা অনেক উত্তম, কিন্তু আল্লাহ পাক ওনাদের মর্যাদা বাড়ানোর জন্য এই বাক্যগুলো বলে থাকেন। তো ওই ফেরেশতা আল্লাহ পাকের পক্ষ থেকে এটা নিয়ে এসেছে যে যদি তার মধ্যে একটি অভ্যাস না থাকতো তাহলে সে আরো বেশি উত্তম হয়ে যেত। তখন বলা হলো কোন অভ্যাস? তো ওই ফেরেশতা বলল যে সে যে নিজের জন্য এবং নিজের পরিবার বর্গের জন্য বাইতুল মাল থেকে, অর্থাৎ সরকারি যে খাত আছে সেখান থেকে যদি কোনো অর্থ না নিত, নিজের হাতের কামাই দিয়ে নিজের এবং নিজের পরিবারের চাহিদা মেটাতো, তাহলে সে আরো বেশি উত্তম হয়ে যেত। তো তখন দাউদ আলা নবী আলাইহিস সালাতু সালামের অন্তরে এই চেতনা আসলো, এই অনুভূতি আসলো, আসলেই তো আমি নিজের হাতে কামাই করব। তো উনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাকে এমন ব্যবস্থা করে দাও যাতে করে আমার বাইতুল মাল থেকে কোনো অর্থ নিতে না হয়, আর নিজের কামাই দিয়ে, নিজের পরিশ্রমের টাকা দিয়ে, নিজের ইনকাম দিয়ে আমি আমার এবং আমার পরিবার পরিজনদের খাবারের চাহিদার ব্যবস্থা করব। তো তখন আল্লাহ তাআলা ওনাকে এমন একটি ক্ষমতা দিলেন, অলৌকিক ক্ষমতা, যে উনি যখন কোনো লোহাকে ধরতেন সেগুলো নরম হয়ে যেত। তো উনি কি করলো, সকল লোহা, কিছু লোহা একত্রিত করে, তো ওনাকে পরে বর্ম নির্মাণ যেটাকে বলা হয়, তো যেটা যুদ্ধের সময় বুকের দিকে যেটা পরা হয়, অর্থাৎ তলোয়ারের আঘাত থেকে যাতে রক্ষা হয়, বডি আর্মার যেটাকে বলা হয়, তো ওনাকে বর্ম নির্মাণের শিক্ষা দেয়া হলো। এরপর প্রথম উনি বর্ম নির্মাণ করেছিলেন। তো উনি প্রতিদিন একটি করে বর্ম নির্মাণ করতেন এবং যেটি 4,000 দিরহাম দিয়ে বিক্রি হতো। তো উনি সেই অর্থ দিয়ে, সেই ইনকাম দিয়ে, নিজের হালাল ইনকাম দিয়ে নিজের এবং নিজের পরিবারের চাহিদা মেটাতেন। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার নিকট সর্বাধিক পছন্দনীয় নামাজ হচ্ছে দাউদ আলাইহিস সালামের নামাজ, এবং আল্লাহ তাআলার নিকট সর্বাধিক পছন্দনীয় রোজা হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালামের রোজা। তিনি অর্ধরাত্রি নিদ্রা যেতেন এবং 1/3 অংশ, অর্থাৎ 1/3 ইবাদত করতেন, পুনরায় রাতের 1/6 নিদ্রা যেতেন। এরপর ওনার ব্যাপারে এসেছে যে উনি একদিন পরপর রোজা রাখতেন এবং ওনার রোজা আল্লাহ পাকের দরবারে অনেক বেশি মকবুল ছিল। দাউদ আলা নবী আলাইহিস সালাতু সালামের হায়াতে মুবারক ছিল 100 বছর, এবং উনি যখন ইন্তিকাল করেন, হযরত সুলাইমান আলা নবী আলাইহিস সালাতু সালাম ওনার পুত্র পাখিদেরকে নির্দেশ দিল যে তোমরা এই জানাজাই অংশগ্রহণকারী সবার উপর ছায়া হিসেবে হয়ে যাও, অর্থাৎ ছায়ার ছায়া প্রদান করো। তো সকল পাখি ওই জানাজাই অংশগ্রহণকারীদের উপর ছায়া, ছায়ার জন্য তাদের পাখাগুলো মেলে দিল। তো যখন প্রত্যেকটা পাখি তাদের দুই ডানাকে মেলে দিল, তখন পুরো অন্ধকার হয়ে গেল। তখন সুলাইমান আলা নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলল যে তোমরা নিজেদের একটি পাখাকে, একটি ডানাকে গুটিয়ে নাও যাতে করে একটু আলো আসে। তো ওই সকল পাখিগুলো আবার একটি পাখা গুটিয়ে নিল এবং আবার একটু একটু আলো আসা শুরু করলো। তো দর্শক, আমরা শুনলাম হযরত দাউদ আলা নবী আলাইহিস সালাতু ওয়াসালামের জীবনী। মাশাআল্লাহ, ওনারা খুব ইবাদত গুজার ছিলেন, আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দনকারী ছিলেন, রোজা রাখতেন, নামাজের পাবন ছিলেন এবং নিজের সাম্রাজ্যের, নিজের অধীনস্থদের ব্যাপারে খেয়াল রাখতেন। তো আমাদের উচিত যাতে এই সকল ঘটনা থেকে, এই সকল ওয়াকিয়া থেকে আমরা সবক হাসিল করি, শিক্ষা গ্রহণ করি এবং নিজেদের জীবনে এগুলোকে বাস্তবায়ন করি। আসুন আমরা আমাদের সেকেন্ড সেগমেন্টের দিকে অগ্রসর হই, যার নাম হচ্ছে স্বাস্থ্যের পরামর্শ, হেলথ টিপ।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
নাও লেটস মুভ আওয়ার সেকেন্ড সেগমেন্ট, হুইচ ইজ হেলথ টিপ। দর্শক, আমাদের শরীর একটি মেশিনের মতো কাজ করে, আর যখন একটা মেশিন কাজ করে, তো এটি কাজ করতে করতে এটার মধ্যে ওয়েস্টেজও হয়ে যায়, অর্থাৎ কিছু আবর্জনাও সৃষ্টি হয়। ঠিক সেম ভাবে আমাদের শরীরেও কিছু আবর্জনা, অর্থাৎ আবর্জনা মিন্স হচ্ছে কিছু আবর্জনা এমন থাকে যেগুলো রক্তের মধ্যে পতিত হয়, আর সেই রক্তগুলো দূষিত হয়ে যায়। যে হ্যাঁ, আমাদের মধ্যে যে ব্লাডগুলো থাকে, তো আমাদের শরীর কাজ করতে করতে কিছু যখন ওয়েস্টেজ হয়ে যায়, কিছু যখন আবর্জনা তৈরি হয়ে যায়, সেগুলো রক্তের মধ্যে আসে এবং সেগুলো দূষিত রক্তে পরিণত হয়। তো যদি দূষিত রক্ত পুরো শরীরে চলাফেরা করে, তাহলে মানুষ আর বেঁচে থাকতে পারবে না। তাই এই রক্তকে ফিল্টার করার জন্য আল্লাহ পাক এমন সিস্টেম দিয়েছেন, এমন একটি অঙ্গ দিয়েছেন যেটি আমাদের এই দূষিত রক্তকে ফিল্টার করবে, আর যার নাম হচ্ছে কিডনি। আমাদের দুটি কিডনি থাকে এবং এগুলোকে বাংলায় বৃক্ক বলা হয়। কিডনি দুটি, এটা লম্বায় 5 ইঞ্চি হয় এবং চওড়া হচ্ছে 3 ইঞ্চি, এবং এটি পেরিটোনিয়ামের ঠিক পেছনে অবস্থান করে। মানুষের শরীরে 5 থেকে 5.5 লিটার রক্ত থাকে, আর কিডনি দিনে 400 বার রক্ত পরিষ্কার করে। অর্থাৎ যেগুলো দূষিত রক্ত হয় সেগুলো কিডনির মধ্যে যায়, সেটা আবার ফিল্টার করে এবং ভালো রক্ত, ফ্রেশ রক্ত আবার আমাদের শরীরের মধ্যে প্রোভাইড করে। 160 লিটার রক্ত ফিল্টার করে, পিউরিফাই করে। শুধু রক্ত পরিষ্কার করে না কিডনি, এটা আরও অনেক কাজ করে। কী কাজ? আমাদের শরীরের মধ্যে যে লিকুইড থাকে, যে পানিগুলো থাকে, এই পানির পরিমাণকেও ম্যানেজ করে। অনেক সময় আমরা পানি কম খাই, অনেক সময় দেখা যায় অনেকে পানি কম খাই এবং আমাদের ঘাম হয়, তো ঘাম হলে আমাদের আমাদের পানির পরিমাণ কমে যায়। যেমন আপনি যদি ঘামেন, কিন্তু ঘামছেন ঠিক, কিন্তু সেই অনুপাতে যদি আপনি পানি পান না করেন, তাহলে আপনার শরীরটা ডিহাইড্রেট হয়ে যাবে, অর্থাৎ আপনার শরীরে পানি শূন্যতা দেখা দিবে। তো যখন আপনার শরীরের মধ্যে পানির কমতি দেখা যায়, এই কিডনি সেই পানিটাকে ম্যানেজ করে। কিডনি ব্লাড প্রেশারকে রেগুলেট করে, আর রেড সেল যেগুলো আছে আমাদের রক্ত কণিকা, যেটা লাল রক্তর কণিকা আছে, এটাকে তৈরি করে। রিসার্চাররা বলে থাকেন, একটি রিসার্চ মতে প্রতি 10 জনের মধ্যে একজনের কিডনির রোগের আক্রান্ত হয়, অর্থাৎ প্রতি 10 জনের মধ্যে একজন কিডনির রোগে আক্রান্ত হচ্ছে। এবং প্রতি বছর 35,000 থেকে 40,000 রোগী বাংলাদেশে কিডনি ফেল হচ্ছে। প্রায় 35,000 থেকে 40,000 মানুষ কিডনি ফেল হচ্ছে প্রতি বছর বাংলাদেশের মধ্যে। তো এই জন্য আমাদের উচিত যে আমরা যাতে শরীরের চেক আপ করাই, যে আমাদের কিডনির মধ্যে আমাদের কয়েক মাস অন্তর অন্তর বিভিন্ন চেক আপ করানো প্রয়োজন, যাতে করে আমাদের কিডনিগুলো সচল আছে কিনা বা এগুলো সঠিক মতো কাজ করছে কিনা। এরপর আমাদের খাবারের সতর্কতা, যে হ্যাঁ, আমাদের খাবারগুলো থেকে কিন্তু বেশি পরিমাণে এই কিডনির সমস্যাগুলো হয়ে থাকে। বাইরের তেলে পোড়া খাবার বা বিভিন্ন ধরনের ফাস্ট ফুড বলেন, বিভিন্ন ধরনের খাবার আছে যেগুলো খাবার গ্রহণের ফলে আমাদের যে কিডনির এফেক্ট, এটা দেখা দেয়। এবং পানি কম পান করা, জি হ্যাঁ, পানি যদি কম পান করেন তাহলেও কিন্তু কিডনির সমস্যা দেখা দিতে পারে। আসুন আমি কিছু সতর্কতা বলে দিচ্ছি, যে সতর্কতাগুলো যদি আপনি অবলম্বন করেন তাহলে ইনশাআল্লাহ আপনার কিডনির কোনো সমস্যা হবে না। মাখন এবং ক্রিম, এই দুটা জাতীয় খাবার কম খাওয়া। জি হ্যাঁ, মাখন যে খাবারগুলোতে ইউজ হয় বেশি পরিমাণে, ক্রিম যে খাবারগুলোতে ইউজ হয় সেগুলো কম খাওয়া। নেহারি, পিৎজা, বার্গার, এগুলো কম পরিমাণে গ্রহণ করা, ভক্ষণ করা। এরপর বলা হচ্ছে যে মাংসতে চর্বি বেশি পরিমাণে যুক্ত থাকে, চর্বি লাগানো থাকে, ওই মাংস রান্না করার পূর্বে চর্বি ছাড়িয়ে, চর্বি সেখান থেকে আলাদা করে ওই মাংসকে রান্না করে নেওয়া। এরপর মিওনিস যেটা আছে বিভিন্ন খাবারের মধ্যে ইউজ হয়, তো এটার কম ব্যবহার করা। এরপর বলা হচ্ছে লবণ বেশি ব্যবহার না করা, আর এমনি তো লবণ বিভিন্ন রোগের কারণ হয়ে যায় বেশি পরিমাণে ব্যবহার করলে। এরপর আমাদের আরএফটি টেস্ট করিয়ে নেওয়া, আরএফটি টেস্ট হচ্ছে রিনাল ফাংশন টেস্ট, তো এটি আমাদের করিয়ে নেওয়া উচিত। এবং ওজন বেড়ে গেলে খাবারের সতর্কতা হওয়া, অর্থাৎ আমার যদি দেখা যাচ্ছে আমি যদি কয়েকদিন পর পর ওজনটা মাপি আর দেখা যাচ্ছে আমার মানে খুব কন্টিনিউয়াসলি আমার ওজন বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমার খাবারের তখন কমিয়ে দিতে হবে। আমার যে চার্ট, ডেইলি চার্ট যেটা আছে খাবারের, ফুড চার্ট, এখান থেকে কোন খাবারগুলোর কারণে আমার ওয়েট বেড়ে যাচ্ছে সেগুলোর দিকে লক্ষ্য রেখে সেই খাবারগুলো আমাকে পরিহার করতে হবে। এবং পেট ভরে খাবার খাওয়া যাবে না, পেট ভরে খাবার খাওয়ার কারণে আমাদের এই যে কিডনিগুলো আছে, কিডনিগুলোর সমস্যা হতে পারে। আর যদি সম্ভব হয় বেশি পরিমাণে ক্ষুধার্ত থাকুন, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত আহার না করা। তো আমাদের উচিত আমাদের বিভিন্ন টেস্টের মাধ্যমে এই কিডনির যে প্রবলেমগুলো আছে এগুলো হচ্ছে কি না বা আছে কি না সেগুলো টেস্ট করিয়ে নেওয়া, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে নিকটস্থ যে ডাক্তারগুলো আছে, আমাদের পরিচিত ডাক্তার, এগুলোর সাথে কনসাল্ট করে, এগুলোর সাথে যোগাযোগ করে আমাদের সেই পরিমাণে অ্যাডভাইস অ্যাডভাইস নিয়ে সেই পরিমাণে ওষুধ সেবন করতে হবে। আর আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়াও আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন যে প্রতি 3 মাস পর পর আমরা যাতে বিভিন্ন ব্লাড টেস্ট বলেন, বিভিন্ন শরীরের টেস্ট বলেন, এগুলো যাতে আমরা করাই, যাতে করে আমাদের শরীরের পুরো বডির মধ্যে কোনো সমস্যা আছে কি না সেটা সেখানে বেরিয়ে আসবে। তো হেলথ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি দিনই বা দুনিয়াবি যে কাজই করেন না কেন, আপনার স্বাস্থ্য প্রথমত ঠিক রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্বাস্থ্য দান করুক। আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে কিতাবের বিবরণী।
বিশেষ কিছু তথ্যাবলী, আসুন সবে জানি জানি।
দর্শক আসুন আমরা আমাদের তৃতীয় সেগমেন্ট শুরু করি, যার নাম হচ্ছে কিতাবের বিবরণী। এবং আজকে খুবই একটি পপুলার যে কিতাব সেটি সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। এবং এটি একটি লিজেন্ডারি টেক্সট, আসলেই খুবই পরিচিত এবং খুবই বিখ্যাত, যাহা পুরো বিশ্বজুড়ে যার নাম। এবং এটি কোথায়, কখন, কত মানে কোয়ান্টিটিতে এটা পড়া হচ্ছে আসলে আমরা কেউ এটাকে কাউন্ট করতে পারবো না। আর এটা এমন একটি কিতাব যে কিতাবটি যদি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ছাপানোর কিতাবের মধ্যে একটি লিস্ট করা হয় তাহলে এই কিতাবটির নাম অবশ্যই উঠে আসবে। এবং এই কিতাব প্রতি ঘরে ঘরে কোথায় কোথায় রাখা হয়েছে সেটারও আমরা কোনো কাউন্ট করতে পারবো না। এবং এই কিতাব কত বছর ধরে অধ্যয়ন করে আসছে ইসলামী ভাইয়েরা এবং ইসলামী বোনেরা তাও আমরা কাউন্ট করে শেষ করতে পারবো না। জি হ্যাঁ, দিস ইজ ফয়জানে সুন্নাত, এবং এই কিতাবটির নাম হচ্ছে ফয়জানে সুন্নাত। এটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সর্বাধিক পঠিত একটি কিতাব, জি হ্যাঁ। এবং এই কিতাবটা এমন বেশি পরিমাণে পড়া হয় কেননা দাওয়াত ইসলামের 12 দিনই কাজের মধ্যে একটি কাজ হচ্ছে ঘর দরস বা মাদানী দরস, যে দরসটি আমাদের মসজিদেও দেওয়া হয়, ঘরের মধ্যেও দেওয়া হয়, আর রাস্তাঘাটের মধ্যেও দেওয়া হয়, রেল লাইন, অফিস, যে কোনোখানে আমাদের একটি 7 মিনিটের দরস হয়ে থাকে দাওয়াত ইসলামীর। তো এই দরসের বদৌলতে এই কিতাবটির পাঠ এমন বেশি পরিমাণে করা হয় যেটা আজ পর্যন্ত আমরা কাউন্ট করতে পারিনি যে এটার পাঠক সংখ্যা কত। এবং এই কিতাবটি অত্যাধিক হারে ছাপানো হয়েছে, এমন বেশি পরিমাণে ছাপানো হয়েছে এবং ছাপানো হচ্ছে যেটি আমরা এখনো পর্যন্ত কাউন্ট করতে পারিনি। তো ফয়জানে সুন্নাত আজকের কিতাবের পরিচয়ের মধ্যে আছে এবং খুবই সুন্দর এটার বাইন্ডিং। আমরা জানি যারা এটা সংগ্রহ করেছি বা যাদের ঘরে এই কিতাবটি আছে, আর এটি হচ্ছে ফার্স্ট এডিশন। এটার আরও এডিশন আছে কিন্তু এটা ফার্স্ট এডিশন, এবং এটার লেখক হচ্ছে শেখ তরিকত আমির আহলে সুন্নাত। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী রাজভী জিয়াই, দামাত বরকাতুল কুদসিয়া। এবং এটির সর্বমোট পৃষ্ঠা সংখ্যা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটার সর্বমোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 1104। জি হ্যাঁ, খুবই মোটা একটি কিতাব, খুবই বড় একটি কিতাব। এবং এটির মধ্যে 4টি পার্ট আছে। 4টি পার্টের মধ্যে ফার্স্ট নাম্বার হচ্ছে ফয়জানে বিসমিল্লাহ, দ্বিতীয় নাম্বার হচ্ছে খাবারের আদব, তৃতীয় নাম্বার হচ্ছে পেটের কুফলে মদিনা, এবং চতুর্থ নাম্বার যে পার্টটি এখানে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে ফয়জানে রমজান। তো এই কিতাবের মধ্যে এমন এমন কোরআনে পাকের আয়াত আছে, এমন এমন হাদিসে তাইয়েবা আছে, এমন এমন ওয়াকিয়া আছে যে ওয়াকিয়া, যে হাদিসে পাকগুলো একটি মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে। জি হ্যাঁ, অনেকের জীবন পরিবর্তন করার পেছনে এই ফয়জানে সুন্নাতের অবদান আছে। আমরা অনেক ইসলামী ভাইয়ের সাথে দেখা করি যে অনেক সময় বলি যে আপনি মাদানী মহলে কীভাবে এসেছেন, দাওয়াত ইসলামের পরিবেশে কীভাবে এসেছেন। তো অনেকে এটা বলে যে আমি হয়তোবা আমার কোনো মসজিদে বা কোনো আমার ফ্রেন্ড সার্কেলের আড্ডার মধ্যে বা কোনো ইসলামী ভাই আমি কোথাও বসেছিলাম, সেটা অফিস হোক বা চায়ের দোকানে হোক বা রেললাইনের মধ্যে হোক, কোথাও আমরা বসেছিলাম, কেউ এসে আমাদেরকে ফয়জানে সুন্নাত দরস দিচ্ছে, তো আমার এটা ভালো লেগেছে, সেই সূত্রে আমি দাওয়াত ইসলামীতে এন্ট্রি করেছি। তো আসলে অনেক ইসলামী ভাইয়ের সংশোধনের মাধ্যম হচ্ছে এই কিতাব ফয়জানে সুন্নাত। এটি ঘরের মধ্যেও দেওয়া হয়, ঘরের মধ্যে ফয়জানে সুন্নাতের দরসের মাধ্যমে অনেকে নামাজি হয়ে গেছে, অনেকে বদ আমল ছেড়ে দিয়েছে, গুনাহ থেকে তওবা করেছে। তো আসুন এই কিতাবেরই কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি। এই কিতাবের একটি পার্ট হচ্ছে খাবারের আদব এবং আরেকটি পার্ট হচ্ছে পেটের কুফলে মদিনা। তো এই দুটা জিনিসই শরীরের সাথে খুবই সম্পর্কিত। আমরা জানি খাবার যদি ভালো না হয় তাহলে আপনার শরীর সুস্থ থাকবে না। তো এই ব্যাপারে এখানে কি এসেছে, এই কিতাবের 521 পৃষ্ঠায় লেখা হয়েছে, হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তাজেদারের রিসালাত, শাহেনশাহে নবুয়াত, মাহবুবে রব্বুল ইজ্জত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর নিকট তোমাদের মধ্যে সবচেয়ে অধিক পছন্দনীয় ওই বান্দা যে কম আহারকারী ও হালকা পাতলা শরীরের অধিকারী। তো অধিক খাওয়ার একটি প্রধান বিপদ হচ্ছে শরীরের ওজন বেড়ে যাওয়া। জি হ্যাঁ, আর পেট বের হওয়াটা আছে, অনেকে পেট বের হয়ে যায়, এটাও অধিক খাওয়ার একটি কারণ। আজকাল অনেক লোক এই ব্যাধিতে আক্রান্ত। ওজনের পরিমাণ নিজ নিজ শারীরিক উচ্চতা অনুযায়ী হয়ে থাকে। মধ্যম আকৃতির যারা, অর্থাৎ যারা 5.5 ফুট বা 66 ইঞ্চি লম্বা, ওদের প্রয়োজন যে ওদের ওজন যাতে ম্যাক্সিমাম 68 কেজি, অর্থাৎ 68 কেজি হয়। এবং যারা মধ্যম আকৃতির, অর্থাৎ 5 ফুটের কোনো মহিলা যদি হয়, তাহলে তার ওজন যাতে সর্বোচ্চ 59 কেজি পর্যন্ত হয়, এর বেশি যাতে কখনো বেড়ে না যায়। নিজের শারীরিক উচ্চতা মেপে উপরে দেয়া পরিমাপ অনুসারে যে কেউ ইচ্ছা করলে নিজের ওজনের হিসাব করে নিতে পারবেন। তো আমাদের উচিত যে আমরা শরীরের যাতে খেয়াল রাখি। এবং অনেক ইসলামী ভাই ইসলামী বোন এমন আছে যে এই কিতাবের এই পার্টগুলো পড়ে, অর্থাৎ খাবারের আদব বলেন, এরপর আপনার পেটের কুফলে মদিনা বলেন, এগুলো পড়ে অনেকের মোটা শরীর চিকন হয়েছে, অনেকের মোটা শরীর কমে গেছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, যাদের শরীর একটু ভারী, যাদের শরীর একটু মোটা, তারা এই কিতাবের যে দুইটা চ্যাপ্টার আছে, আপনার খাবারের আদব, পেটের কুফলে মদিনা, এই দুইটা অবশ্যই পড়ে নেবেন। এবং এই কিতাবের 15 পৃষ্ঠায় একটি ঘটনা এভাবে উল্লেখ আছে। দুই ভাই ছিল, একজন নেককার, অপরজন গুনাহাকার। যখন গুনাহাকার ভাইয়ের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন নেককার ভাই বলল, দেখো আমি তোমাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তুমি নিজের গুনাহ থেকে বিরত হওনি, এখন বলো তোমার কি অবস্থা হবে। সে জবাব দিল, যদি কিয়ামতের দিন আমার রব তাআলা আমার বিচার আমার মায়ের নিকট অর্পণ করে, তাহলে বলো আমার মা আমাকে কোথায় পাঠাবে, জান্নাতে না জাহান্নামে। নেককার ভাই বলল, মা তো অবশ্যই জান্নাতেই পাঠাবে। গুনাহগার ভাই জবাব দিল, আমার রব তাআলা আমার মায়ের চেয়ে অধিক দয়ালু। এটা বলে সে ইন্তিকাল করলো। বড় ভাই স্বপ্নে তাকে খুবই আনন্দময় অবস্থায় দেখলো, ক্ষমা লাভের কারণ জিজ্ঞাসা করলো, বলল মৃত্যুর সময়ের ওই কথা আমার সকল গুনাহ ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তাআলা রহমত তার উপর বর্ষিত হোক ও তার সাদকায় আমাদের ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইরা, দেখলেন তো আল্লাহ তাআলার রহমতের বর্ণনা এখানে এসেছে। এমন অনেক ঘটনা আছে দর্শক, যে ঘটনাগুলো পড়ে বিভিন্ন গুনাহগাররা নেকির পথে এসে গিয়েছে, গুনাহগাররা নেককার হয়ে গেছে। তো এখানে অসংখ্য ঘটনা আছে, বিভিন্ন মাদিনী কাফেলের সফরের বরকতের ঘটনা আছে, অনেকে মাদিনী কাফেলার বরকতে তাদের অনেক এমন রোগ ব্যাধি ছিল যেগুলো ডাক্তাররা পর্যন্ত সমাধান করতে পারেনি, কিন্তু মাদিনী কাফেলার বরকতে অনেকের অনেক ধরনের রোগের শিফা হয়ে গেছে, এমনও ঘটনা এখানে উল্লেখ আছে। তো আপনারা যখন এই কিতাবটি শুরু থেকে পড়া শুরু করবেন, তখন আপনার অন্তরের মধ্যে একটি দাগ কাটবে, আপনার অন্তর পরিষ্কার হওয়া শুরু করবে, আপনার অন্তর থেকে যত ময়লা আছে, অপবিত্রতা আছে, এগুলো দূর হতে থাকবে। তো আমি আপনাদেরকে আরজ করব, এই কিতাবটি অবশ্যই সংগ্রহ করুন, এবং এটি এমন একটি কিতাব যে কিতাবটি আপনার লাইফ চেঞ্জিং হিসেবে কাজ করবে। এবং এই কিতাবটির হার্ড কপি আপনারা আমাদের মাকতাবতুল মদিনা যে স্টল আছে বা স্টোর আছে, আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারবেন। এবং এটার সফট কপি আমাদের ই বুক লাইব্রেরি নামে বা দাওয়াত ইসলামে যে ওয়েবসাইট পেজ আছে, www.dawatislami.net, এখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ সেটিংয়ে গিয়ে আপনার ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজে এটি হাসিল করতে পারবেন। তো আমি আপনাদেরকে আরজ করব, আপনারা এই কিতাবের দরজ ঘরে দিবেন। জি হ্যাঁ, প্রথমত ঘরে রাখবেন এই কিতাবটি, এবং এমন জায়গায় রাখবেন যাতে করে সবাই দেখে, সবাই এটা পড়ার সৌভাগ্য অর্জন করে। এবং এই কিতাবটি ঘরে তো রাখবেন, এবং প্রতিনিয়ত কমপক্ষে 7 মিনিটের দরস দিবেন। দরস দেওয়ার পদ্ধতিও এখানে উল্লেখ আছে। দরস দেওয়া মানে হচ্ছে নেকির দাওয়াত দেওয়া। আর যখন আপনারা নেকির দাওয়াত দিবেন, পরিবার বর্গকে নেকির দাওয়াত দিবেন, আজকের এপিসোডের শুরুতে আমি কিন্তু বলেছি যে আল্লাহ তাআলাই কিন্তু ইরশাদ করেছেন যে আমাকে এবং আমার পরিবারবর্গকে যাতে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাই। তো জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাতে চাই, নেকির দাওয়াতের বিকল্প নেই, এবং এই কিতাবটি নেকির দাওয়াতের ক্ষেত্রে অসংখ্য ভূমিকা পালন করবে। তো আমি আপনাদেরকে বলবো, এই কিতাবটি অবশ্যই অবশ্যই সংগ্রহ করে আপনার ঘরের মধ্যে রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের লাস্ট অ্যান্ড ফোর্থ সেগমেন্টের দিকে অগ্রসর হই, যার নাম হচ্ছে আচরণ বিষয়ক দক্ষতা।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
আজকে আমরা যে দক্ষতা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্পিচ বা টক। আমরা সবাই তো কথা বলি, আমিও কথা বলছি আপনাদের সামনে, আপনারাও কথা বলেন নিজের পরিবারবর্গের সাথে বা নিজের ফ্রেন্ড সার্কেলের সাথে, নিজের কলিগ বা নিজের ক্লাসমেটের সাথে। তো কথা বলা আর স্পিচ দেয়া, এটা সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস। আমরা নর্মালি কথা সবাই বলতে পারি, কিন্তু স্পিচ দেয়া, ধরুন স্টেজে, সবার সামনে স্পিচ দেওয়া, অনেক মানুষ আছে, বিশাল একটি অডিয়েন্সের ব্যাপার স্যাপার, সেখানে স্পিচ দেওয়া, এটা কিন্তু চাটেখানে বিষয় নয়। এবং ক্লাসের মধ্যে অনেক সময় দেখা যায় আমাদেরকে টিচার অনেক সময় বলে যে তুমি আসো, তুমি স্পিচ দাও, আজকের অমুক পড়াটি তুমি শুনিয়ে দাও সবাইকে। তো একটা হচ্ছে নর্মালি একে অপরের সাথে কথা বলা, একজনের সাথে আরেকজন কথা বলা, একটা হচ্ছে স্পিচ দেওয়া, এটা খুবই টাফ একটি বিষয়। স্পিচ এটা খুবই গুরুত্বপূর্ণ, কেন? যেমন যারা তবলিগের প্রিচিং করে, অর্থাৎ তবলিগের দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেয়, এদের ক্ষেত্রে কিন্তু স্পিচ শিখে নেওয়া উচিত, স্পিচ দেওয়া এটা শেখা উচিত। বলা হচ্ছে যে স্পিচ তিন ধরনের থাকে, থ্রি টাইপস অফ স্পিচ ইন দিয়ার। ফার্স্ট অফ অল ম্যানুস্ক্রিপ্ট রিডিং, অর্থাৎ একটা লেখা আছে আপনার সামনে, এই লেখাটা দেখে দেখে পড়ে দেয়া, কিন্তু এইটারও একটা ধরন আছে, আপনি শুধু আপনাকে একটা দিয়ে দিল একটা পেপার, আপনি সেটা দেখে দেখে পড়লেন না, আপনাকে যে লেখাটা দিল এটার মধ্যে কোথায় কোন আন্দাজে বলতে হবে, কোথায় লো আওয়াজে বলতে হবে, কোথায় হাই আওয়াজে বলতে হবে স্পিচের সময়, এই জিনিসটা আপনাকে জানতে হবে। এরপর হচ্ছে মেমোরাইজড স্পিচ, মুখস্থ করে বলা, যেমন আপনি বাসা থেকে কোনো কিছু মুখস্থ করলেন, মুখস্থ করে এরপর বলবেন, স্পিচটা দিবেন, তো ওই ক্ষেত্রেও কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে আপনি যে মুখস্থ করে এসেছেন এটা শুধু গড়গড় করে বলে দেওয়া নয়, এটারও কিন্তু ধরন আমাদেরকে দেখতে হবে। যেমন অনেক সময় বাচ্চারা স্কুল থেকে স্কুলে মুখস্থ বলতে হয় তাদেরকে, তো এক্ষেত্রেও একটু আমাদেরকে ধ্যান দিতে হবে। এরপর হচ্ছে থার্ড নাম্বার স্পিচ এক্সটেম্পোরে, অর্থাৎ এটি হচ্ছে আপনাকে হঠাৎ একটি, আপনার কোনো প্রিপারেশন নাই, কোনো প্রিপারেশন ছাড়া আপনাকে হঠাৎ বললো যে যে আপনার আজকে একটা এই টপিক, এই টপিকের উপর আপনি একটি স্পিচ দেন, তো ওই ক্ষেত্রে আমাকে কিন্তু জেনারেল নলেজটা অবশ্যই রাখতে হবে, কেননা আমাকে হুটহাট করে যে কোনোখানে আমার স্পিচ দেওয়ার প্রয়োজন হতে পারে, তো ওই ক্ষেত্রে আমার উপস্থিত বুদ্ধি ওখানে থাকতে হবে এবং আমার জেনারেল নলেজও মজবুত হতে হবে। আচ্ছা, অনেক সময় স্পিচ দেওয়ার সময় আমাদের কোন কোন প্রবলেমগুলো আসে আমি একটু বলে দিচ্ছি। যেমন যখন আমাকে স্পিচ দিতে হয়, যেমন আজকে আমার কোথায় স্পিচ দিতে হবে, বয়ান করতে হবে, তখন আমার কী কী জিনিসগুলো কাজ করে, আমার বলার সময় ভয় কাজ করে, আমার শ্বাস নিঃশ্বাস জোরে জোরে আসা যাওয়া শুরু করে দেয়, আমার ঘাম আসা শুরু হয়ে যায়, আমার মুখ শুকিয়ে যায়, তো এই জিনিসগুলো থেকে আমাদেরকে ওভারকাম করতে হবে, উই নিড টু ওভারকাম দিস। এবং আমাদের বিভিন্ন সময় ইন্টারভিউ যখন হয়, আমরা যখন চাকরির জন্য ইন্টারভিউতে যাই বা আমাদের ভাইবা যখন হয়, আমাদের পরীক্ষার ইন্টারভিউ যখন হয়, তো টিচাররা আপনি কি পড়ে এসেছেন এগুলোর চাইতেও কিন্তু আপনার কনফিডেন্সটা দেখবে, যে আপনি কতটুকু কনফিডেন্ট, আপনার কি কি শিখে এসেছেন এটাও দেখবেন, যে আপনার চেহারার অবস্থা কি, আপনি কি বলার ক্ষেত্রে স্পিচ দেওয়ার ক্ষেত্রে আপনি কি কনফিডেন্ট আছে কিনা, আপনার কি ঘাম বের হচ্ছে কিনা, আপনি বলার সময় কোনো জড়তা আছে কিনা মুখের মধ্যে, আপনি মানে টেনশন হয়ে যাচ্ছেন কিনা, টেনশন ফিল করছেন কিনা, এটাও কিন্তু তারা দেখবেন। মনে রাখবেন, উইল বি জাজড, সবাই আমাকে আপনাকে জাজ করে, আমি কেমন আপনি কেমন, এটা কিন্তু জাজ হয়। তো এজন্য আমাদের যখন স্পিচ দেওয়ার সময় আমাদের কখনো যদি কোনো ভুল হয়ে যায়, আমরা সেই ভুলের দিকে তাকাবো না। যেমন আমি স্পিচ দিচ্ছি, বক্তব্য দিচ্ছি, বয়ান করছি, এর মাঝে কিন্তু কোনো না কোনো একটা ওয়ার্ড ভুল হয়ে যেতে পারে বা আমি লাইনচ্যুত হয়ে যেতে পারি, আপনি সেটার দিকে কখনো মনোযোগ দিবেন না, আপনি আপনার বাকি যে স্পিচগুলো আছে সেগুলো দিয়ে দেবেন, কারণ একটা ভুলের জন্য আপনি এত যে প্রিপারেশন নিয়েছেন, যে প্রস্তুতি নিয়েছেন, এগুলো বিফলে যেতে দিবেন না, কেননা এটা জীবনেরও একটি উসুল। আমরা জানি যে বলা হয় হরিণ, হরিণ তো আমরা চিনি, হরিণ প্রতি ঘন্টায় 85 কিলোমিটার দৌড়তে পারে আর সিংহ প্রতি ঘন্টায় 80 কিলোমিটার দৌড়তে পারে, কিন্তু এরপরেও হরিণ বেশি দৌড়াতে পারে সিংহের চাইতে, কিন্তু সিংহ হরিণকে ধরে ফেলে। কেন? হরিণ দৌড়াতে 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 বারবার পেছনের সিংহের দিকে তাকায়, সে কতটুকু আসছে, কিন্তু সিংহ তার তো সামনে হরিণ, তো তাকে পিছনে তাকাতে হচ্ছে না, সে সামনে শুধু আরেকটু 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 এভাবে করতে করতে হরিণের স্পিড বেশি হওয়ার সত্ত্বেও সিংহ এক সময়ে গিয়ে হরিণকে ধরে ফেলে। তো এই জিনিসটা আমাদের আমাদের মাথায় রাখা উচিত জীবনের ক্ষেত্র। আমরা যদি কোনো একটা জীবনে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো একটা বিপদ হয়ে যায়, কোনো একটা আমার কোনো একটা যদি থাকে উইক পয়েন্ট, আমি সেটার দিকে লক্ষ্য না রাখি, আমি পেছনের দিকে ফিরে না তাকাই। হ্যাঁ, যা হয়েছে সেগুলো থেকে শিক্ষা অবশ্যই নিব, কিন্তু পেছনে ফিরে তাকালে জীবনের বাকি যে অংশগুলো আছে, ফিউচারের যে অংশগুলো আছে, সেগুলো আমার খারাপ হয়ে যেতে পারে। একটি বিষয় হচ্ছে, আমরা অনেকে যারা দিনের দায়ী বা আমরা দিন ইসলামের খিদমত করার সৌভাগ্য অর্জন করি, আমরা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত, আমরা যারা দরস দিই, স্পিচ দেই, বয়ান করি, তো যেখানে যাই আমরা যে কোনো কাজ করি আমরা কনফিডেন্ট আনব। আর একটা জিনিস আমরা দেখা গিয়েছে যে দাওয়াত ইসলামীতে যারা থাকে তারা দরস দিতে দিতে মসজিদে এক সময় 7 মিনিটের দরস দিতে দিতে তাদের মধ্যে একটা কনফিডেন্ট চলে আসে। তারা যখন এই কনফিডেন্টটা চলে আসে তখন তারা স্পিচ দেওয়ার জন্য একটা সাহস পেয়ে যায়, তারা স্টেজ প্রোগ্রাম করে, সাপ্তাহিক ইজতেমায় বয়ান করে। তো এই জিনিসটা হচ্ছে মেইন যে আপনার কনফিডেন্ট কতটুকু। স্পিচ দেওয়ার ক্ষেত্রে কনফিডেন্ট এটা অবশ্যই জরুরি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সফট স্কিল যেটা সম্পর্কে আজকে আলোচনা হয়েছে এটার উপর আমল করার, এটা শেখার, এটা খুবই জরুরি। কেননা দিনের দাওয়াত দেওয়ার জন্য আপনাকে বিভিন্ন ধরনের মানুষের সাথে মেলামেশা করতে হবে। তো তখন কনফিডেন্ট না থাকলে আপনার স্পিচ হয়তো বা মিস্টেক হয়ে যেতে পারে, স্পিচ দেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। মাদানী চ্যানেল দেখতে থাকুন। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।